বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়, এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 1 জানুয়ারি, 17 পৌষ এবং ফার্সি 11 দেই। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্জ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরানের শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলেমানের শাহাদাতের দ্বিতীয় বার্ষিকী সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে একটি নতুন নির্বাচন কমিশন গঠন প্রশ্নে রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপের ব্যাপারে বিএনপির প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, শহীদ সুলাইমানিকে বিজয়ের প্রতীক আখ্যা দিয়ে সর্বোচ্চ নেতা বলেছেন শাহাদাতের পর শত্রুর জন্য বেশি বিপজ্জনক হয়েছেন সুলাইমানি। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার সময় এখনও আসেনি বলে জানালেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বাংলাদেশে পূর্বাচলে মাসব্যাপী 26তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু, বিশ্বব্যাপী বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর। এবং ভারতে করোনা সংক্রমণ বাড়ছে, মহারাষ্ট্রে 10 মন্ত্রী এবং 20 বিধায়ক আক্রান্ত। আসসালামু আলাইকুম। শ্রোতাবন্ধুর গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি হচ্ছেন বিজয় এবং সহিংসতার গুপ্ত প্রতীক। বেঁচে থাকতে তিনি শত্রুদের জন্য যতটা বিপজ্জনক ছিলেন, শাহাদাতের পর তার চেয়ে বেশি বিপদের কারণ হয়েছেন। সর্বোচ্চ নেতা বলেন কাসেম সুলাইমানি আজ আশা, আত্মনির্ভরতা, সাহস এবং ধৈর্য ও বিজয়ের গুপ্ত প্রতীক হয়ে দেখা দিয়েছে। অনেকেই সঠিক কথা বলে থাকেন যে জীবিত সুলাইমানির চেয়ে শহীদ সুলাইমানি শত্রুদের জন্য বেশি বিপজ্জনক হয়ে উঠেছেন। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন। আগামী 3 জানুয়ারি জেনারেল সুলাইমানির দ্বিতীয় শাহাদাত বার্ষিকী পালিত হবে। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন গোটা মানবজাতির নিরাপত্তা ও ভাগ্যলিপি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। তিনি আরও বলেছেন একটি সুশীল আন্তর্জাতিক ব্যবস্থা গঠন করার জন্য যৌক্তিকতা, ন্যায় বিচার এবং আধ্যাত্মিকতা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তিনি খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে বিশ্বের খ্রিস্টান রাষ্ট্র ও সরকার প্রধানদের কাছে পাঠানো এক বার্তায় এই মন্তব্য করেন। বার্তায় তিনি বলেন চলমান করোনা মহামারীর সময় যখন টিকাদানসহ অন্যান্য ক্ষেত্রে বিশ্বের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন ছিল, তখন কিছু দেশ স্বাস্থ্যসেবা খাতেও অন্য দেশগুলোর উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। আর এই বিষয়টি প্রমাণ করেছে বিশ্বে এমন একটি সুশীল আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন যেখানে যৌক্তিকতা, ন্যায় বিচার ও আধ্যাত্মিকতা হবে মূল চালিকা শক্তি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ বলেছেন, আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার সময় এখনও আসেনি। তিনি রুশ সরকারি বার্তা সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবান কর্মকর্তাদের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা ঠিক হবে না। আফগান পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপর নির্ভর করে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন, সন্ত্রাসবাদের হুমকি ও মাদকদ্রব্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের মতো বিষয়গুলোতে তালেবান তার প্রতিশ্রুতি কতখানি রক্ষা করে তা দেখার পর স্বীকৃতি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত নিতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যার মূল পরিকল্পনাকারীদেরকে আদালত খালাস দিয়েছে। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন। ক্যালামার্ড বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে খাশোগির হত্যাকারীরা রিয়াদের বিলাসবহুল ভিলাগুলোতে বসবাস করছে। টুইটার বার্তায় তিনি আরও বলেন, এই খবর আমার জন্য মোটেও বিস্ময়কর ছিল না, কারণ আদালত খাশোগি হত্যার মূল পরিকল্পনাকারীদের বিচার করেনি, বরং হত্যাকাণ্ডে অংশ নেওয়া কয়েকজনকে শাস্তি দিয়েছে। এটি ন্যায় বিচারের প্রতি উপহাস এবং ঘাতকদের দায় মুক্তির নামান্তর। গত বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানায়, খাশোগির হত্যাকারীরা রিয়াদের বিলাসবহুল ভিলাগুলোতে বসবাস করছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের রাজধানী ঢাকার পূর্ব প্রান্তে পূর্বাঞ্চলে আজ 26তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী বাংলাদেশী পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে গুণগত মান বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বিশ্বব্যাপী বাংলাদেশী পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে গুণগত মান বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সময় কিন্তু এখন আমাদের, সময় বাংলাদেশের, এবং সেই সুযোগটি আমাদের দিতে হবে। ঢাকার পূর্ব প্রান্তে পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আজ শনিবার 26তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022 উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় রপ্তানি খাতের ভূমিকা অনেক বেশি, বিশেষ করে বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র বিমোচন বাংলাদেশকে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে এই অর্থনৈতিক অগ্রগতি। প্রধানমন্ত্রী জানান, 2009 সালে সরকার গঠনের সময় মোট রপ্তানি আয় পেয়েছিলাম 15.56 বিলিয়ন ডলার, আর গত 13 বছরে আমরা অর্জন করেছি 45.38 বিলিয়ন ডলার। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমাদের আগামী প্রজন্ম পাবে একটি সুন্দর সমাজ, সুন্দর দেশ, উন্নত দেশ, যে দেশ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মনির্ভরশীল, আত্মমর্যাদাশীল, উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ, সেটাই আমাদের লক্ষ্য। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশে একটি নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদের উদ্যোগে চলমান রাজনৈতিক দলের সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ দুপুরে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ফলপ্রসূ সংলাপ হতে হলে সংলাপের বিষয়বস্তু পরিবর্তন করতে হবে। দেশবাসী মনে করে নির্বাচন কমিশন গঠন নয়, বরং সংলাপ হওয়া উচিত নির্বাচনকালীন সরকার কাঠামো নিয়ে। দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে হবে তা নিয়ে সংলাপ হওয়া উচিত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কাটরার বৈষ্ণুদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে কমপক্ষে 12 জন নিহত এবং 14 জন আহত হয়েছেন। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের পক্ষ থেকে মৃতের পরিবার পিছু 10 লাখ টাকা এবং আহতদের জন্য 2 লাখ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। এদিকে ভারতে করোনা সংক্রমণ বাড়ছেই, মহারাষ্ট্রে 10 মন্ত্রী ও 20 বিধায়ক আক্রান্ত। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতে একদিনে 22,775 জন করোনা আক্রান্ত হয়েছেন। আজ শনিবার সকাল 8টা পর্যন্ত বিগত 24 ঘন্টায় 22,775 জন সংক্রমিত এবং একই সময়ে 406 জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ১০ মন্ত্রী ও ২০ জন বিধায়ক করোনা আক্রান্ত হয়েছেন। আজ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ওই তথ্য জানিয়েছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস করোনা আক্রান্ত হয়, তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর শনিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, আমরা সবাই ভালো থাকব। করোনা সম্পর্কে সতর্ক বার্তায় তিনি আরো বলেন,
কোভিড পরিস্থিতি এসছে, আমি ২১-এ আমরা সবাই মিলে সেকেন্ড ওয়েভ তার মোকাবিলা করেছিলাম, এখন একটা এসেছে, এটা আমাদের সুবিধা যে আমাদের খুব সিভিয়ার হচ্ছে না, তাই আমরা সবাই সতর্ক থাকবো, কিন্তু আতঙ্কিত থাকবো না, আতঙ্কে থাকবো না, আমরা এই পরিস্থিতিকেও জয় করব এবং ২২-এ একটা নতুন দিগন্ত আসছে,
বলছিলেন কলকাতা পৌর কর্পোরেশনের মেয়র ও রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০৪৭৮১ জনে পৌঁছেছে। দেশে পর্যন্ত ৪৮১৪৮৬ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে, সুস্থ হয়েছেন ৩,৪২,৭৫,৩১২ জন। এদিকে দেশে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৪৩১ জনে পৌঁছেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। রাশিয়া সমুদ্র থেকে ১২টি হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে ১০টির পরীক্ষা চালানো হয়েছে একটি ফ্রিগেট থেকে এবং ২টি নিক্ষেপ করা হয়েছে একটি সাবমেরিন থেকে। ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার সম্পর্কে যখন উত্তেজনা চলছে, তখন শব্দের চেয়ে ৫ গুণ দ্রুতগতির জিক্রন শ্রেণীর এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল মস্কো। রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের উদ্ধৃতি দিয়ে দেশটির ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, অ্যাডমিরাল গ্রুসকভ ফ্রিগেট থেকে শুক্রবার ১০টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। এছাড়া ইয়াসেন শ্রেণীর একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন থেকে আরও ২টি জিক্রন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর আগে গত সপ্তাহে রাশিয়া ভূমি থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। বিগত বছরগুলোতে রাশিয়া নতুন প্রজন্মের বেশ কিছু সমরাস্ত্রের মোড়ক উন্মোচন করেছে, যেসব অস্ত্র আমেরিকার সঙ্গে সমানতালে প্রতিযোগিতায় লিপ্ত হতে সক্ষম। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকিগুলোকে দূর করতে মস্কো বাধ্য হতে পারে। গত মাসের প্রথম দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৫০ মিনিটের আলাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে যে হুমকি দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে ল্যাভরভ একথা বললেন। শুক্রবার তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পশ্চিমা দেশগুলোর আগ্রাসী মনোভাব এবং নিষেধাজ্ঞার হুমকির মুখে কৌশলগত ভারসাম্য বজায় রাখার জন্য রাশিয়া প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হতে পারে। একই সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকিগুলোকে আমরা নস্যাত করতে পারি। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া যে নিরাপত্তা বিষয়ক প্রস্তাবনা দিয়েছে, সে বিষয়ে আমেরিকার উচিত যৌক্তিক সময়ের মধ্যে গঠনমূলক জবাব দেওয়া। ইউক্রেন ইস্যু নিয়ে সৃষ্ট সংকট এবং ইউরোপের উত্তেজনা কমানোর জন্য ক্রেমলিন আমেরিকার কাছে বেশ কিছু দাবি তুলে ধরেছে, তবে এ ব্যাপারে আমেরিকার পক্ষ থেকে এখনও কোনো জবাব দেওয়া হয়নি। আরও ৩টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়েছে জার্মানি। জলবায়ু পরিবর্তন রোধে নেওয়া পরিকল্পনার অংশ হিসেবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দিকে ঝুঁকছে ইউরোপের এই দেশ। শুক্রবার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ৩টি বন্ধ করা হয়। এর আগে জার্মান সরকার জানিয়েছিল, ৬টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে তারা ৩টি কেন্দ্র বন্ধ করে দেবে, বাকিগুলো দ্রুত বন্ধ করা হবে। গতকাল বন্ধ করার আগে ৩টি স্থাপনা থেকে ৪.২ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার শতকরা ১২%। জার্মানির মোট চাহিদার ৪১% পূরণ হয় নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে, আর গ্যাস থেকে আসে ১৫% এবং কয়লাভিত্তিক প্রকল্প থেকে আসে ২৮% বিদ্যুৎ। মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় আবারও দূতাবাস খুলেছে চীন। তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিকারাগুয়া বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক স্থাপনের কয়েক সপ্তাহ পর চীন এই পদক্ষেপ নিল। তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ড মনে করে এবং স্বশাসিত তাইওয়ানের উপর সাম্প্রতিক বছরগুলোতে বেশ জোরালো চাপ সৃষ্টি করেছে বেইজিং। এ প্রেক্ষাপটে নিকারাগুয়ার সিদ্ধান্তকে চীনের জন্য বিজয় বলে মনে করা হচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। শহীদ জেনারেল কাসেম সোলেমানি ও তার সহযোগীদের হত্যার দ্বিতীয় বার্ষিকীর প্রাক্কালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হত্যাকাণ্ডে আমেরিকার নিশ্চিত আন্তর্জাতিক দায় রয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
ইরানের সন্ত্রাসবিরোধী শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ও তার সহযোগীদের হত্যার দ্বিতীয় বার্ষিকীর প্রাক্কালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই হত্যাকাণ্ডে আমেরিকার নিশ্চিত আন্তর্জাতিক দায় রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, শহীদ জেনারেল সোলাইমানি মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ইরানি মূলনীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টা চালান। 2020 সালের 3 জানুয়ারি ভোরের দিকে জেনারেল সোলাইমানি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলায় শাহাদাত বরণ করেন। তিনি ছাড়াও তাকে স্বাগত জানাতে আসা ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদার সাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মোহান্দেসও একই স্থানে শহীদ হন। শহীদ সোলাইমানি ছিলেন ইরানে ইসলামী বিপ্লবের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি ছিলেন সারা বিশ্বে অন্যায় অবিচার ও জুলুমের বিরুদ্ধে সংগ্রামে অগ্রনায়ক। পশ্চিম এশিয়ায় আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের মদতপুষ্ট দায়েশ বা আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধকালে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছিলেন। আইএস জঙ্গিরা যখন ইরাক ও সিরিয়াকে প্রায় দখল করে ফেলেছিল, তখন ওই দেশ দুটির সরকার ইরানকে সহযোগিতার অনুরোধ জানায়। ওই আহ্বানে সাড়া দিয়ে জেনারেল সোলাইমানি ইরাক ও সিরিয়ার মুসলমান ও খ্রিস্টান জনগণকে সহযোগিতায় এগিয়ে আসেন এবং শেষ পর্যন্ত তিনি সন্ত্রাসীদেরকে পরাজিত করতে সক্ষম হন। প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যে মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার ক্ষেত্রে জেনারেল সোলাইমানির অসামান্য অবদানের কারণে আমেরিকা ও ইসরায়েলি কর্মকর্তারা সবসময় তাকে হত্যার হুমকি দিত। তবে এসব হুমকির জবাবে শহীদ সোলাইমানি মার্কিন কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলতেন, এটা কোনো হুমকি নয়, বরং এটা আমার শাহাদাতের পথকে সুগম করবে। যারা মনে করে হুমকি ও ভয় দেখিয়ে আমাদের নতজান করতে পারবে, তার জবাবে বলতে চাই, আল্লাহ তাআলা যেন আমাকে শত্রুর হাতে শাহাদাতের অমীয় সুধা পান করান। সোলাইমানি শহীদ হওয়ার পর ইরানও পাল্টা প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলা চালিয়ে এ অঞ্চল থেকে মার্কিনীদের বিতাড়নের কাজ ত্বরান্বিত করে ইরান।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে একটি নতুন নির্বাচন কমিশন গঠন প্রশ্নে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে চলমান সংলাপ একটি অর্থহীন প্রচেষ্টা মাত্র বলে মন্তব্য করেছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি। এছাড়া রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণে অনাগ্রহ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আবারও জানিয়েছে, নতুন নির্বাচন কমিশন গঠন প্রশ্নে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে সংলাপ একটি অর্থহীন প্রচেষ্টা মাত্র। আর রাষ্ট্রপতি হামিদের সাথে সংলাপে অংশগ্রহণে অনাগ্রহ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ পয়লা জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরে বাংলানগরে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা এই সংলাপকে অর্থহীন মনে করছি। আমরা মনে করি বর্তমান সংকট রাজনৈতিক, নির্বাচন কমিশন গঠনের সংকট নয় বা আইন তৈরি করাও সংকট নয়। প্রধান যে সংকট তা হচ্ছে নির্বাচনকালীন সময় কেমন সরকার থাকবে। তিনি বলেন, অবশ্যই আমরা বলেছি নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার থাকতে হবে।
আমরা তো এই সংলাপকে কোনো অর্থহীন মনে করছি। আমরা মনে করি যে বর্তমানে যে রাজনৈতিক সংকট, সেই সংকটটা কোন নির্বাচন কমিশন গঠনের সংকট নয় বা আইন তৈরি করার সংকট নয়। এর প্রধান যে সংকট, সেই সংকট হচ্ছে নির্বাচনকালীন সময়ে কোন রকম সরকার থাকবে, সেটি হচ্ছে প্রধান সংকট। যদি আওয়ামী লীগ সরকারে থাকে তাহলে সে নির্বাচনের কোনো মূল্যই হতে পারে, অর্থই হতে পারে না। অবশ্যই আমরা যেটা বলেছি যে নির্বাচনকালীন সময়ে একটু নিরপেক্ষ নির্দলীয় সরকার থাকতে হবে, যারা নিরপেক্ষভাবে একটা নির্বাচন কমিশন গঠন করে তাদের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠান।
এ প্রসঙ্গে বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান মন্তব্য করেছেন, একটি নতুন নির্বাচন কমিশন গঠন করার জন্য সার্চ কমিটি করে কোনো লাভ হবে না, কারণ সরকারের পছন্দের তালিকাভুক্ত লোক দিয়েই নির্বাচন কমিশন গঠন করা হবে। আজ শনিবার রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সুশাসন নিশ্চিতকরণে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা এমন মন্তব্য করেন। এদিকে আজ শনিবার রাষ্ট্রপতির উদ্দেশ্যে সিপিবি বলেছে, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে দেশে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকা একান্ত প্রয়োজন, কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সেটাই যথেষ্ট নয়। নির্বাচন ব্যবস্থার মৌলিক গলত দূর করতে না পারলে অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যাবে না। এছাড়া নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদের উদ্যোগে চলমান রাজনৈতিক দলের সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, ফলপ্রসূ সংলাপ হতে হলে সংলাপের বিষয়বস্তু পরিবর্তন করতে হবে। দেশবাসী মনে করে নির্বাচন কমিশন গঠন নয়, বরং সংলাপ হওয়া উচিত নির্বাচনকালীন সরকার কাঠামো নিয়ে। দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে হবে তা নিয়ে সংলাপ হওয়া উচিত। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
দৃষ্টিপাত শুনলেন, এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো। শহীদ সোলাইমানিকে বিজয়ের প্রতীক আখ্যা দিয়ে সর্বোচ্চ নেতা বলেছেন, শাহাদাতের পর শত্রুর জন্য বেশি বিপজ্জনক হয়েছেন সোলাইমানি। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের স্বীকৃতি দেওয়ার সময় এখনও আসেনি রাশিয়া। বাংলাদেশের পূর্বাঞ্চলে মাসব্যাপী 26তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু এবং ভারতে করোনা সংক্রমণ বাড়ছেই। তো শ্রোতাবন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।